রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাত ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله কৃষ্ণ মেরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আরো একবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে এই অনুষ্ঠানটি নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনারা অবগত আছেন, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য, ওই বিষয়ভিত্তিক মাদানী ফুল মোবাইল লীগের দাওয়াত ইসলামী থেকে আমরা শ্রবণ করি। পাশাপাশি দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত হয়, হামদে বারী তাআলা পড়া হয়, পাশাপাশি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা হয় আশিকে রাসূলের অন্তরের খোরাক হচ্ছে নাতে রাসূল, তো নাতে রাসূলও শ্রবণ করি। আর এভাবে আমরা অনুষ্ঠানকে সাজিয়েছি, আর এভাবে প্রতিটি পর্ব আমরা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের সাজিয়ে থাকি। পাশাপাশি দর্শকবৃন্দ, অনুষ্ঠানের মধ্যে আপনাদের কল মেসেজ আমরা অ্যাড করার চেষ্টা করি, আজকেও আপনাদের কল এবং মেসেজ নিব ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আসুন আমরা দুরুদে পাক পাঠ করা ফজলের সমৃদ্ধ একটি হাদিসের মোবারকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন শফিল মুজনবিন রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানে থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো, তোমাদের দুরুদে পাক আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, আমরা দুরুদে পাক পাঠ করি, এই দুরুদে পাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যাকে আমরা ভালোবাসি, জীবনের চেয়ে বেশি আমরা ভালোবাসি, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আমাদের দুরুদে পাক পৌঁছানো হয়। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে যখন বান্দা দুরুদে পাক পাঠ করে, ওই দুরুদে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনভাবে পৌঁছানো হয় যে দুরুদে পাক পাঠকারীর নাম এবং তার পিতার নাম সহ পৌঁছানো হয় যে অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরুদে পাক পাঠ করেছে। একটু চিন্তা করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার হাদিয়া দুরুদে পাক পৌঁছানো হবে, আমার নাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হবে, বলা হবে, তো সৌভাগ্যবান ইসলামী ভাই তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যার নাম উপস্থাপন করা হয়, আর এই মাধ্যম হচ্ছে দুরুদে পাক পাঠ করা। দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করি, চেষ্টা করি, অভ্যাস গড়ে তুলি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখনই সময় সুযোগ হয় দুরুদে পাক পাঠ করি, বরঞ্চ সময় সুযোগ বের করে আমাদের দুরুদে পাক পাঠ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, পাশাপাশি হামদে বারী তাআলা শ্রবণ করি। নাতখা ইসলামী ভাই আমাদের সাথে উপস্থিত আছেন ইনশাআল্লাহ তাআলা, নাতখা ইসলামী ভাই থেকে আমরা কালাম শ্রবণ করব। ইব্রাহিম ভাই আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা কালাম শোনাবেন। পাশাপাশি আজকে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, বিষয় কী তা আমরা ইনশাআল্লাহ তাআলা জানবো ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি মোবাইল লীগে দাওয়াত ইসলামী কে কে আছেন তাও আমরা জানবো। আসুন আমরা শুরুতে কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের তেলাওয়াত শ্রবণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله العظيم.
ما شاء الله. দর্শক বিন্দু, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। দেখুন, একটু চিন্তা করি, মাদানী চ্যানেল বাংলার বদৌলতে কোরআনে পাকের তেলাওয়াতের তেলাওয়াত শ্রবণ করার আমাদের একটা অভ্যাস হচ্ছে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে। এটা যদি প্র্যাকটিক্যাল আমাদের জীবনে চলে আসে, আমরা যদি কোরআনে পাকের তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করতে পারতাম। কোরআনে পাক এর একটি হরফ কেউ যদি তেলাওয়াত করে পড়ে, তাহলে তার বিনিময়ে তাকে 10টি নেকি প্রদান করা হয়। তো বাস্তবে কি সৌভাগ্যবান আশিকের রসুল তারাই, সৌভাগ্যবান ইসলামী ভাই তারাই যারা কোরআনে পাকের তেলাওয়াত করে। কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে এক কালামের এক সুযোগ হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করা শিখার তৌফিক দান করুক। অনেকে এমন আছেন যারা কোরআনে পাকের তেলাওয়াত আমরা জানি না, করতে পারি না। আপনাদের কাছে অনুরোধ করব, কোরআনে পাকের তেলাওয়াত আমরা শিখি। বিশেষ করে দাওয়াত ইসলামী আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন মসজিদের মধ্যে, দোকানের মধ্যে কোরআনে পাকের শিক্ষাকে প্রচার প্রসার করার জন্য মাদ্রাসাতুল মদিনা বালিগান অর্থাৎ প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসা খুলেছে। আপনি যোগাযোগ করে সেখানে নিজে অ্যাড হতে পারেন, ভর্তি হতে পারেন। এছাড়া অনলাইনের মাধ্যমে ঘরে বসে, আপনার সময় নেই, আপনি ঘরে বসে ফয়জান অনলাইন একাডেমির মাধ্যমে আপনি কোরআনে পাক ঘরে বসেই শিখতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাককে সহি শুদ্ধভাবে শিখে তেলাওয়াত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তম ফয়সালা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটবর্তী সাহাবি, খুলাফায়ে রাশিদিনের অন্যতম সেদুনা ফারুকে আজম, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনের একটি দিক ফয়সালা, আদল, ইনসাফ, ন্যায়পরায়ণ। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা কেমন ছিল, কীভাবে তিনি ফয়সালা করতেন, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। মোবাইলে দাওয়াত ইসলামী নূর হোসেন কাদেরী ভাই আমাদের সাথে আছেন আজকের বিষয় নিয়ে আলোচনা করার জন্য। পাশাপাশি আমাদের সাথে আজকে আছেন ইমরান আত্তারি ভাই এবং আমাদের সাথে আছেন কামরুল ইসলাম মাদানী ভাই। ইনশাআল্লাহ তাআলা তাদের থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার উত্তম ফয়সালা, ফয়সালার দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে অনেকে আছে যারা ফয়সালা করে, যাদের কাছে মানুষ যায় বিচার নিয়ে বা অভিযোগ নিয়ে, যে সমস্যা সেই সমস্যা। আমরাও দেখা যায় অনেকে সমস্যার সমাধান করি, পেরেশানি দূর করি, কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কীভাবে ফয়সালা করতেন, এগুলো আমাদের জন্য শিক্ষা। ইনশাআল্লাহ তাআলা আমরা শিখতে থাকব, মাদানী চ্যানেল দেখতে থাকব। দর্শকবৃন্দ, আমরা যাব ইব্রাহিম ভাইয়ের কাছে। শুরুতে একটি কালাম শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদের যে বিষয়ভিত্তিক আলোচনা রয়েছে তা ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আজ্জা ওয়াজাল
সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদি। Stop. তোমার গিরি বাদিশাহ পিকি তোমার গিরি বাদিশাহ
বান্দাদের মধ্যে যারা মকবুলিয়াত অর্জন করেছে, যারা নৈকট্যতা অর্জন করেছে আল্লাহ তাআলা, তাদের ওসিলে আমাদেরকেও আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা হামদে বাড়িতে আলা শ্রবণ করলাম। বাস্তবিক আমাদের সদা সর্বদা উচিত যেন আমরা আল্লাহ পাকের জিকিরের মধ্যে, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ তাআলার স্তুতির মধ্যে নিজের সময়কে অতিবাহিত করি, যেখানে থাকি আল্লাহকে স্মরণ করি, যেখানে থাকি জিকির করি, যেখানে থাকি আল্লাহ তাআলার হামদ আমরা পাঠ করতে থাকি। আল্লাহ তাআলা এমন জবান আমাদেরকে দান করুক। দর্শকবৃন্দ, আমরা একটি বিষয় নিয়েছি আলোচনা করব, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি দিক, উত্তম দিক, উত্তম ফয়সালা, এই বিষয় নিয়ে আলোচনা করব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই ব্যক্তি যাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম খুব পছন্দ করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদম কাছের সাহাবি হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়ার ফলস্বরূপ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন, আলহামদুলিল্লাহ আজাওয়াজাল। আজকে তার বিষয়ে আমরা কিছু আলোচনা করব, শ্রবণ করব, মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি। শুরুতে যাব, আমাদের সাথে ইমরান আত্তারি ভাই আছেন, তার কাছ থেকে হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিষয়ে শ্রবণ করব, তার একটি দিক, উত্তম ফয়সালা, এই বিষয় শ্রবণ করব। হুজুর, আজকে বিষয় সম্পর্কে তো শ্রবণ করলেন, তো এই বিষয়ে যদি কিছু মাদানী ফুল আমাদের দর্শকবৃন্দদেরকে প্রদান করতেন।
ইসলামের অর্থাৎ হিজরি সনের প্রবর্তক,
জি,
ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে সাইয়েদুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যে আজকে আলহামদুলিল্লাহ আবচ্ছ বিষয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক মানুষকে এক এক বিশেষ গুণাবলী দান করেন।
জি,
সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান যাদেরকে বলা হয় সত্যের মাপকাঠি,
জি,
কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্পর্কে এভাবে ইরশাদ করেন, যদি কেউ একজন সাহাবিকেও অনুসরণ করে তা ইনশাআল্লাহ সে হেদায়ত পেয়ে যাবে,
পেয়ে যাবে।
এ থেকে আমরা স্পষ্ট আমরা বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে অনুসরণ করা, অনুকরণ করা, এটি হচ্ছে হেদায়ত পাওয়ার একটা মাধ্যম।
জি,
তো কেনই বা তাদের আলোচনা হবে না, যাদের আদর্শ কোনো ব্যক্তি যখন, কোনো মানুষ যখন,
জি,
কারো মাঝে ধারণ করে তো এর মাধ্যমে সে হেদায়ত প্রাপ্ত হয়।
সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকল সাহাবা ইকরামের মধ্যে অন্যতম সাহাবী রসুল, আশারায়ে মুবাশশারার সুসংবাদ প্রাপ্ত সাহাবা ইকরামের অন্তর্ভুক্ত।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এবং বিশেষ করে ইসলামের দ্বিতীয়তম খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ফয়সালা,
জি,
যেটাকে আপনার ন্যায় বিচার বলা হয়,
ন্যায় বিচার,
যে ন্যায় বিচারের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া, ফয়সালা নেওয়া, তো শুরুতে আমি একটি হাদিসে পাকের দিকে যাব। যেহেতু ন্যায় বিচার এবং ফয়সালা করা হয় যারা দায়িত্বশীল, যাদের হাতে কোনো না কোনো দায়িত্ব থাকে,
জি,
হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন যে অনেক সময় আমাদের, যদিও আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক মহান দায়িত্বশীল ছিলেন এবং সফল দায়িত্বশীল, তিনি সঠিকভাবে ওনার দায়িত্বকে তিনি পালন করেছেন এবং দায়িত্বকালীন তিনি সঠিক ফয়সালা করেছেন, এই যে কিয়ামতের ময়দানে প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা যদি দেখি আপনার কেউ কখনো পরিবারের দিক থেকে দায়িত্বশীল হয়ে থাকে,
জি,
অনেকেই সমাজ প্রতিনিধি হয়ে থাকে,
জি,
এক প্রকার আমরা এটি বলতে পারি যে মসজিদের ইমাম থেকে শুরু করে রাষ্ট্রের এক প্রধান, এক রাষ্ট্রের এক প্রধান পর্যন্ত প্রত্যেকে তাদের অধীনস্থ থাকে এবং তাদের অধীনস্থদের ব্যাপারে আপনার ন্যায় বিচার করা এবং বিশেষ করে ফয়সালা করার ক্ষেত্রে যে দায়িত্ব, যে জিনিসটা, এটা এই ব্যাপারে যদি আমরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফল হওয়ার ব্যাপারে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ 1400 বছর অতিবাহিত হওয়ার পরও ওমর রাদিয়াল্লাহু তাআলার ইনসাফের আলোচনা, উমর রাদি আল্লাহ তালা সঠিক ফয়সালার যে আলোচনা এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে, এর কারণ কি? আমি সাথের শুরুতে যে উমর রাদি আল্লাহ তালা তিনি কিসের ভিত্তিতে ফয়সালা করতেন,
জি
ওনার ফয়সালার ধরন কি? কখনো না কোথাও না কোথাও আমাদেরকে কোনো বিষয়ে আমাদেরকে অনেক সময় সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে ফয়সালা নিতে হবে, তো ফয়সালা করার ক্ষেত্রে কোন বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে,
জি
ইসলামের দিক নির্দেশনা কি, হযরত ওমর রাদি আল্লাহ তাআলা যে বিষয়গুলোকে তিনি খেয়াল করেছেন, তো সেই কয়েকটি বিষয় ইনশাআল্লাহুল করিম আজকে আমরা আলোচনার শুরুতে আমরা শ্রবণ করব। আল্লাহ পাকের দয়ায় যে ওমর রাদি আল্লাহ তাআলা যে বিষয়গুলোকে তিনি ফয়সালা করার ক্ষেত্রে তিনি প্রাধান্য দিয়েছেন, এই কারণে তিনি কামিয়াব হয়েছেন। তো আমরাও যদি সেই বিষয়গুলোকে আমরা খেয়াল রাখি আল্লাহ পাকের দয়ায় আমরা কামিয়াব হব। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য, নাম্বার এক, কোরআন ও সুন্নার অনুসরণ। যে তিনি রদি আল্লাহ তাআলা আনহুম কোরআন ও সুন্নার বিধানকে যাচাই করতেন যে যে ফয়সালা তিনি দিচ্ছে এটা কোনো কোরআন এবং সুন্নার বিরোধিতা হচ্ছে কিনা, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসন্তুষ্টি হচ্ছে কিনা এবং রসূল পাকের তরিকার বাইরে হচ্ছে কিনা সেটাকে তিনি প্রথমে প্রাধান্য দিতেন। নাম্বার দুই, তিনি সাক্ষ্য এবং যুক্তির গুরুত্ব দিতেন, যেমন তিনি সাক্ষ্য ও যুক্তির উপর ভিত্তি করে ফয়সালা করতেন, ব্যক্তিগত মত এবং ধারণার ভিত্তিতে তিনি রায় দিতেন না যে এমন ধারণা সৃষ্টি হচ্ছে যে এই ধারণাকে আমি গুরুত্ব দিয়ে তিনি কখনো রায় প্রদান করতেন না। নাম্বার তিন, নিরপেক্ষতা, তিনি বিচারক হিসাবে সকলের প্রতি সমান আচরণ করতেন এবং কারো প্রতি তিনি কোনো পক্ষপাতিত্ব তিনি করতেন না। এই যে নিরপেক্ষতা, এটা কেন? যে যখন কোনো ব্যক্তি বিচারের ক্ষেত্রে তার মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে, যদি যদি পক্ষপাতিত্ব করা হয় তাহলে তো সেটার বিচার হবে না,
বিচার হলো না।
কোনো ব্যক্তিকে দেখে উদাহরণস্বরূপ কোনো প্রভাবশালীর চিন্তা ভাবনা করে অথবা কোনো ব্যক্তির গুণের দিকে তাকিয়ে জ্ঞানের দিকে তাকিয়ে যদি বিচার করা হয় তাহলে কিন্তু সেটা কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি বিচার
হবে না,
হবে না। নাম্বার চার, ন্যায় বিচার প্রতিষ্ঠা, তিনি ন্যায় বিচার করার ক্ষেত্রে এমন ছিলেন কারো প্রতি জুলুম করা বা অন্যায়ভাবে কাউকে শাস্তি দেওয়ার তিনি সমর্থন করতেন না। যে ওনার বিচার ফয়সালা এমন ছিল ওই ফয়সালা করার ক্ষেত্রে একটা আছে না যে জুলুম করা,
জি
যতটুকু ইসলামী শরীয়ত অনুমতি তিনি ততটুকুই কি করতেন, শাস্তি প্রদান করতেন, অর্থাৎ এতটুকু তিনি শাস্তি প্রদান করতেন না যার মাধ্যমে জালিম হয়ে যায় মানুষ। নাম্বার ছয়, পরামর্শ নেওয়া, অর্থাৎ যেটাকে আমরা বলি মতামত গ্রহণ করা,
মতামত গ্রহণ করা।
তিনি ফয়সালা করার আগে জনগণের পরামর্শ গ্রহণ করতেন এবং ওই পরামর্শকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন,
গুরুত্ব দিতেন।
একটা হচ্ছে সোহেল ভাই আমার হাতে ক্ষমতা আছে,
জি
তারপরে আজকে আমি যা সিদ্ধান্ত নেব তাই
সবাই মেনে নিবে,
মেনে নিবে। কিন্তু আসলে ইসলাম কি বলে? ইসলামের আজকে আমি তো জাস্ট কয়েকটি বললাম যে ওমর রাদি আল্লাহ তাআলা আনহু তিনি এত বড় কামিয়াব এত বড় সফল হওয়ার পিছনে যে দিকগুলো, যে পরামর্শ নেওয়া, ওনার সাথে যারা আপনার সহযোগী যারা ছিলেন সাহাবা ইকরামের মধ্যে যারা শ্রেষ্ঠ যারা ছিলেন, তিনি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় কোনো বিশেষ করে কোনো বিশেষ বিষয়ের উপর যখন তিনি ফয়সালা নিতেন, তো উমর রাদি আল্লাহ তাআলা আনহু তিনি পরামর্শ গ্রহণ করতেন এবং পরামর্শ গ্রহণ করার ভিত্তিতে আপনার মেজরিটি পার্সন থেকে যেটা সিদ্ধান্ত আসতো সেটাকে তিনি কি করতেন,
রায় হিসাবে
প্রদান করতেন,
প্রদান করতেন।
তো উমর রাদি আল্লাহ তাআলা আনহুর যে বিষয়গুলো আজকে হয়তো আমরা আমাদের পরিবারের মধ্যে অথবা আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে যে দায়িত্ব দিয়েছে, যেহেতু আমরা প্রত্যেকে আমরা দায়িত্বশীল, তো দায়িত্বশীল হওয়ার ক্ষেত্রে আমাদেরকে কখনো না কখনো কোনো বিষয়ে আমাদেরকে একটু ফয়সালা নিতে হয়। তো নেওয়ার ক্ষেত্রে আমরা যদি চেষ্টা করি হযরতে ওমর রাদি আল্লাহ তাআলা আনহু তিনি যে বিষয়গুলোর প্রতি তিনি খেয়াল রাখতেন, পরামর্শ প্রথমে কোরআন এবং সুন্নার বিষয়কে তিনি খেয়াল রাখতেন, তিনি পরামর্শ নেওয়ার চেষ্টা করতেন, এরপরে ন্যায় যে বিচার এর প্রতি তিনি খেয়াল রাখতেন, এরপরে তিনি আপনার এই যুক্তিসঙ্গত যে বিষয়গুলো সেগুলোকে তিনি খেয়াল রাখতেন। তো ইনশাল্লাহ যদি আমরা খেয়াল রাখি তা আল্লাহ পাকের দয়াই যে সেই ফয়সালাটা আমার নিজের নফসের খায়েশের জন্য হবে না, এবং সেই ফয়সালার মাধ্যমে আমরা সওয়াব পাবো। কী সওয়াব পাবো তা
ইনশাল্লাহ
সঠিক ফয়সালা করে তাদের জন্য যে ফজিলত তাও ইনশাল্লাহ আজকে প্রোগ্রাম হয়তো আমাদের জানা সৌভাগ্য।
ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলে বাস্তবিক বিষয়, যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ তাআলার ভয়টাকে মানুষ আল্লাহ তাআলার ভয় মানুষকে অনেক দূর পর্যন্ত, সাহাবায়ে কিরামদেরকে আমরা লক্ষ্য করি, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার দিকে আমরা লক্ষ্য করি, তারা আল্লাহকে ভয় করতেন। আর এই আল্লাহ তাআলার ভয় থেকে তারা কী করতেন, বিভিন্ন বিষয় নিয়ে কোরআন হাদিস নিয়ে আলোচনা করতেন। এরপর হচ্ছে সাহাবায়ে কিরামদের সাথে মতামত গ্রহণ করতেন, যে বিষয়গুলো আমাদের ইমরান ভাই ফুটিয়ে তুলেছেন, আমাদেরকে উপস্থাপন করেছেন আমাদের নিকট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রায় অনেকেই দেখা যায় বিভিন্ন দায়িত্বের মধ্যে আছি, তো দায়িত্ব যখন আমাদের কাছে এসেছে, তো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি যেভাবে তার দায়িত্ব পালন করেছেন ফয়সালার ক্ষেত্রে, এই বিষয়গুলো যদি আমরা স্মরণে রাখি আমাদের জন্য অনেক পথ প্রদর্শন হবে, অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা ইব্রাহিম ভাই থেকে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা নূর হোসেন ভাই থেকে আজকের বিষয়ে কিছু মাদানী ফুল নেব ইনশাআল্লাহ তাআলা। তো দেখি আমাদেরকে ইব্রাহিম ভাই কোন কালাম শোনান। জি ইব্রাহিম ভাই।
তুমি মোর প্রাণ, তুমি মোর জীবন, তুমি মোর প্রাণ, তুমি মোর জীবন, তুমি মোর প্রাণ,
সারা more
আমাদেরকেও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রওজায়ে পাকে যাওয়া, সেখানে সালাতু সালাম পড়ার তৌফিক দান করুক, অন্তরের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হওয়ার আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলা আমাদের বৃদ্ধি করে দিক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। দর্শকবৃন্দ, আলোচনা চলছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তম ফয়সালা। ইমরান আত্তারি ভাই থেকে আমরা গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করেছি, যাব নূর হোসেন ভাইয়ের কাছে। নূর হোসেন ভাই থেকে আজকের বিষয়ে কিছু মাদানী ফুল শুনব। জি নূর হোসেন ভাই।
মাশা আল্লাহুল করিম, ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তম ফয়সালা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কেমন পছন্দনীয় ছিলেন তিনার ফয়সালা। সুরা নূরের 57 এবং 58 নং আয়াতের শানে নজুলে এসেছে যে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার একজন আনসারি দাস মিদলাস ইবনে আমরকে দুপুরের সময় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার জন্য পাঠালেন। সে দাস কোনো অনুমতি না নিয়েই সরাসরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে প্রবেশ করে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে স্বাচ্ছন্দ্যে অবস্থান করছিলেন, অর্থাৎ বিশ্রাম করছিলেন। তখন দাসটির এমন আচমকা প্রবেশে তার মনে এ চিন্তা চলে আসে, ইস, যদি দাসের ঘরেও যদি প্রবেশের আগে অনুমতি নেওয়ার নির্দেশ থাকতো। আল্লাহু আকবার! দেখেন, তখন তার এই চিন্তাটা আল্লাহ তাআলার কেমন পছন্দনীয় হলো। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে দাস দাসী ও বয়ঃসন্ধিকালের কাছাকাছি বয়সের ছেলে মেয়েদেরকে তিনটি নির্দিষ্ট সময়ে ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া। যেমন তিনটি সময় হলো, এক ফজরের নামাজের আগে, দুই হচ্ছে দুপুরের অর্থাৎ বিশ্রাম নেওয়ার সময় এবং এশারের নামাজের পরে। তিনার ফয়সালা, তিনার চিন্তাভাবনা পর্যন্ত আল্লাহ তাআলা কেমন পছন্দ করতেন। আল্লাহু আকবার! আমরা প্রায় শুনেছি একটি ওয়াকিয়া যে সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ফয়সালা করেছিলেন, যে একবার গনিমতের মাল বন্টন করছিলেন। জি মাশাআল্লাহ, এই ওয়াকিয়াটা আমরা অনেকবারই শুনেছি,
আবার একটু শুনে নিই।
জি, আবারও একটু শুনছি যে তিনি গনিমতের মাল যখন বন্টন করছিলেন, তিনার শাহজাদাকে তিনি 500 দিনার কী করলেন, দিলেন। কিন্তু অপরদিকে সাইয়েদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 করে দিনার দিলেন। তখন এতে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহেবজাদা যখন প্রশ্ন করলো যে হে আমিরুল মুমিনিন, আপনি তো যে হাসনাইনে কারিমাইন, অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি 1000 দিনার দিলেন, অথচ আমাকে 500 দিনার দিলেন,
আমি তো আপনার ছেলে,
আমি তো আপনার ছেলে,
আমাকে তো বেশি দেওয়ার কথা।
তো সেখানে তিনি এই তার সন্তানকে, তার সাহেবজাদাকে যে বললেন যে দেখো, তুমি কি তাদের নানাজানের মতো তোমার নানাজান, আবার তাদের আব্বাজানের মতো যে তোমার আব্বাজান, তাদের আম্মাজানের মতো কি তোমার আম্মাজান। তখন তিনি এই মর্যাদা যে আহলে বাইতের প্রতি তার যে ফয়সালা ছিল, যুগে যুগে ওলামায়ে কেরাম এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফয়সালার উপর আমল করে এসেছে। যেমন সাইয়েদি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি এখন যদি দেখি আমরা আমির আহলে সুন্নাত, মাশাআল্লাহুল করিম, আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ যারা সৈয়দ জাদা রয়েছেন,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া
বংশধর যারা রয়েছেন, তাদের প্রতি এমন ফয়সালা, আল্লাহু আকবার,
তাদেরকে ডাবল দেন,
ডাবল দিচ্ছেন। সচরাচর ভাবে কাউকে যদি একটা দিয়ে থাকেন, যারা সৈয়দ জাদা রয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বংশধর, তাদেরকে সচরাচর দুইটা দিয়ে থাকেন,
দুইটা দিতেন।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ।
এরকম করে
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহাল,
জি,
পরিবারকে যে প্রাধান্য দেওয়া,
প্রাধান্য,
এই যে একটা মানে উত্তম যে একটা চিন্তা,
সুবহানাল্লাহ,
অর্থাৎ উম্মতে মুহাম্মাদী যারা, আমরা যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই উম্মত যারা রসুল পাক সাল্লাল্লাহু ইসলামের আহলের সাথে, তাদের ব্যবহার কেমন হবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বাক্যে শিক্ষা দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যারা নিজেকে উম্মতে মুহাম্মাদী দাবি করবে তার মধ্যে এটা থাকবে যে সে ফয়সালা করার ক্ষেত্রে সে আহলে বাইতের যারা সদস্য যারা তাদেরকে কি দিবে, অগ্রাধিকার দিবে, প্রাধান্য দিবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রসুল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে বসে কোন একটা মিটিং করছিলেন ঘরের মধ্যে। মিটিং কমপ্লিট হওয়ার পরে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে বের হলেন, দেখলেন যে সম্ভবত ইমাম হাসান অথবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন থেকে একজনের ওয়াকিয়া তিনি দাঁড়িয়ে আছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ানো অবস্থায় দেখিয়ে, মানে দাঁড়ানো তো হচ্ছে অপেক্ষার দাঁড়ানো,
জি,
তাই খুবই আদবের সাথে সম্মানের সাথে যেভাবে বলার যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, ভিতরে মানে না আসার কারণ কি, ভিতরে চলে আসতেন। তবে তিনি বললেন যে আমি যখন আসলাম আপনার ঘরের দরজায় দেখলাম আপনার সন্তান এসেছিল, আর আপনার সন্তান ভিতরে ঢোকার অনুমতি ছিল না, পাচ্ছে না। তো আমি ভাবতে লাগলাম যার সন্তান ভিতরে প্রবেশ করার অনুমতি পাচ্ছে না, যেহেতু সম্ভবত আপনাদের দুইজনের বিশেষ কি ছিল, বৈঠক ছিল,
জি,
তো এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি জবাব দিলেন? তিনি এমন জবাব দিলেন, আল্লাহু আকবার, তিনি বলেন সেটা তো ছিল আমার সন্তান, সেটা ছিল আমার সন্তানের ক্ষেত্রে, কিন্তু আপনি তো হচ্ছেন আমার সর্দার, আপনি হচ্ছেন কি
সর্দার,
সন্তানের হিসাব আলাদা আর সর্দারের হিসাব
আলাদা
আলাদা। তিনি এটি বুঝতে চাচ্ছেন যে আপনার জন্য কি ছিল অনুমতি,
আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন
ছিল না, কেন যে প্রধান হয়ে তাকে, সর্দার হয়ে তাকে, তার ইজ্জত এই সম্মান। তাই আসলে যে বাস্তবিক পক্ষে আসলে আমি কথাটা এই জন্য আমাদের নুরুসন ভাই থেকে একটু টেনে নিলাম যে ওই যে আমি শুরুতে একটা কথা বললাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ হচ্ছেন সত্যের মাপকাঠি,
বাস্তবিক
এটা এটা আমাদেরকে, যে যদি কোনো ব্যক্তি এখনও পর্যন্ত কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি সঠিক কিছু জানতে চায়, আপনার হেদায়াত পেতে চায়, মুক্তি পেতে চায়, তাহলে সাহাবা একরামের শিক্ষা আমাদেরকে আমাদের অন্তরে বাস্তবায়ন
করতে হবে, ইনশাআল্লাহ তাআলা। খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে একটি বিষয় শিক্ষা পেলাম যে আমাদের নুরসেন ভাই বললেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সন্তানকে তিনি কীভাবে বুঝিয়েছেন, যাকে যেভাবে বোঝানো দরকার, যে তুমি যে বেশি চাচ্ছ বা মনে করছো বেশি পাওয়ার হকদার, তুমি চিন্তা করো তোমার মা কি ওনার মায়ের মতো কিনা, তোমার বাবা কি ওনার বাবার মতো মর্যাদা রাখে কিনা, তোমার নানা কি ওনার নানার মতো মর্যাদা রাখে কিনা। কত চমৎকার এক ফয়সালা, কেমন চমৎকার একটি উত্তর দিলেন নিজের সন্তানকে। বাস্তবে কি উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার ফয়সালার ব্যাপারে যদি আমরা শুনি বা তার উত্তম আখলাকের ব্যাপারে যদি আমরা শ্রবণ করি, সুবহানাল্লাহ, একবার এমন একটি ঘটনা ঘটেছিল যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খুতবা দিচ্ছিলেন, তো এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল যে হে আমিরুল মুমিনিন, আমি আপনার কথা শুনব না আর আমি আপনার ইতাতও করব না। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন কেন, তুমি কেন এই কাজ করবে না? তখন বলেন যে আমাদের কাছে গনিমতের মাল এসেছে ইয়ামেন থেকে, আমাদের জন্য তোহফা এসেছে, গনিমতের মাল এসেছে, সবাইকে আপনি একটি করে চাদর দিয়েছেন, আর চাদরের সাইজ এমন যে কেউ যদি চায় তাহলে তার ওইটা দিয়ে পোশাক বানানো পরিপূর্ণ হবে না, কিন্তু আপনার গায়ে ওই চাদর আর আপনার গায়ে যেটা আছে কুর্তা অর্থাৎ পোশাক বানানো আছে, আবার পকেটও দেওয়া আছে, তার মানে আপনি বেশি নিয়েছেন, তো এই জন্য আমি আপনার কথা শুনবো না আর আপনার ইতাতও আমি করব না। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, এর উত্তর আমি না, আমার সন্তান আবদুল্লাহ দিবে। তখন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন এখানে, তো তিনি বললেন যে হ্যাঁ আপনি যেটা বলেছেন সত্যই বলেছেন, যে আমার বাবা তার ভাগের যে চাদর এটা দিয়ে পরিপূর্ণ পোশাক হবে না, পকেট। এখন এটা এমন হয়েছে যে আমি আমার ভাগে যেটা ছিল, আমাকে যেটা দেওয়া হয়েছে, আমি আমারটা আমার বাবাকে দিয়ে দিয়েছি, আমার বাবা ওই দুইটা মিলিয়ে পোশাক বানিয়েছে। তো এরপর জিজ্ঞাসা করা হলো যে এবার তুমি কি বলো। তখন ওই ব্যক্তি রুজু করলো যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি ইনশা আল্লাহ তাআলা আপনার কথাও শুনবো, আপনার ইতাত করবো। দেখুন একটা বিষয়, যে যিনি ভাগ বাটোয়ারা করেন, যিনি ফয়সালা দেন, তার কাছে এটা ক্ষমতা আছে, চাইলে বেশি নিতেই পারে, বেশি নিতেই পারে। আর এটা আমাদের সমাজের মধ্যে যদি তাকাই, ওই বিষয়টা অহরহ হয়ে থাকে। কিন্তু কুরবান যাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার প্রতি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কী করলেন, তিনি চাইলে নিতে পারতেন, কে কে বলার আছে, আর বলে বা কী করবে।
এখানে সোহেল ভাই, যে তিনি কত বড় ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, যার প্রজারা ওনার সাথে কথা বলার
সাহস পেত।
মানে এই যে হয়তো অনেক দর্শক শ্রোতা আমাদের সাথে এই মুহূর্তে থাকতে পারে, যে মানে এই যে মেন্টালিটি,
যে
ওনার সাথে আপনার একজন রাষ্ট্রের প্রধান ওনার সাথে এভাবে কথোপকথন কারা করতে পারে, যে তারাও জানতেন যে আমরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলি তাহলে তিনি এখানে কি করবেন, নিজের খায়েশ উপস্থাপন না করে তিনি সঠিক কি করবেন, ফয়সালাটা দিবেন,
আমাদেরকে বলবেন।
এখন হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে ভয়টা, যে অর্থাৎ অনেকে আছে যে এমন মেন্টালিটি থাকা, মায়াদ আল্লাহ বলতেও পারে যে এখানে তোমার কি বলার,
অর্থাৎ বলে থাকে আমাদের সমাজে, হয় আমি দেখেছি এরকম।
তো যে এখানে যে তোমার দায়িত্ব কি যে তুমি আমাকে প্রশ্ন করবে,
হিম্মত কিভাবে হয়,
হিম্মত কিভাবে বলো, এই যে লেভেল মেনটেন করা, যে একটা আমাদের সমাজের ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা পারিবারিক শান্তি, সামাজিক এক প্রশান্তি, অথবা যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো স্থানে আমাদের যে অবস্থানটা, ততক্ষণ পর্যন্ত সেখানে সঠিক শান্তি আসবে না যতক্ষণ না আমাদের মেন্টালিটি কোরআন সুন্নাহ মোতাবেক যেভাবে সাহাবাদের মধ্যে ছিল,
ছিল
যে অনুমতি ছিল, এমন অবস্থা ছিল ওই যে কোন একটা দেশের যেই আপনার প্রতিনিধি যখন আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে লাগলেন, তো বললেন যে তিনি একটু মদিনার বাহিরে গিয়েছেন, তো আর ওনার যেহেতু প্রয়োজন ছিল বেশি, তো তিনি ওনাকে খুঁজতে লাগলেন, আর খোঁজার পর দেখলেন যে তিনি একটি গাছের নিচে কি শুয়ে আছে,
আরাম করছে।
তো তিনি বলতে লাগলেন যে যার কথায় বিভিন্ন দেশের রাষ্ট্রের প্রধান যারা তারা কাঁপতে থাকে, আর ওই এমন শাসক তিনি একবারে সাধারণভাবে ভয়হীন অবস্থায় তিনি কি আছেন,
কোনো প্রোটোকল নেই,
কোনো প্রোটোকল নেই, কোনো কিছু, তিনি শুয়ে আছেন। তখন সেই লোক একটা কথা বলতে সে বাধ্য হয়েছে, যে দেশের আপনার প্রতিনিধি আসছেন, তিনি বলেন যে আমাদের রাজা প্রজারা মানুষের প্রতি জুলুম করে বিদায়, জুলুম করে বিদায়, তারা সবসময় ভয়ে আতঙ্কে থাকে,
আতঙ্কে থাকে, প্রোটোকল নিয়ে থাকে
থাকে। কিন্তু এই বাদশাহ যিনি সহসাই আপনার নির্ভয়ে একটা গাছের নিচে শুয়ে আছে, এর থেকে বোঝা যাচ্ছে যে তিনি তার প্রজাদের প্রতি কি সবসময় সদয় থাকেন।
সুবহানাল্লাহ। বাস্তবে কি জীবনীটা এমনই ছিল, আমাদের উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবায়ে কেরামের জীবনই এমন ছিল, যদি কেউ বলতে চায় কথা বলতে পারতো, ওপেন ডিসকাস করতে পারতো। আমাদের সমাজের মধ্যে তো আমরা পারি না, বা অনেকে বলতে ইতস্তত বোধ করে যে আমি যে তাকে বলবো সংশোধনের জন্য বলবো, বা আমি একটা তার থেকে বিস্তারিত জানতে চাবো, কৈফত চাইবো, ওটা হয় না।
এই ব্যাপারে আমি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি একটা সাংগঠনিক কথা বললেন, যেহেতু আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা দাওয়াত ইসলামী বিশ্বব্যাপী দিন ইসলামের খেদমত করে যাচ্ছে, সংগঠনকে নিয়ে আমাদের এক পথ চলা।
জি,
তিনি নিগ্রান যারা, অর্থাৎ যারা দায়িত্বশীল, তাদের ব্যাপারে তিনি বললেন যে এমন হওয়া, নিজেকে এমন করা যাতে নিজের অধীনস্থরা তার সাথে কথা বলতে ভয় না পায়। অর্থাৎ যখন ওই নিগ্রান, ওই দায়িত্বশীল, তার মধ্যে তার ব্যবহার, তার আচরণ, তার অ্যাক্টিভিটিস এমন হবে, একজন তার নিচের আন্ডারে যারা দায়িত্বশীল রয়েছে তারা খুব সহজে তার থেকে পরামর্শ নিয়ে নেবে যে হুজুর এই কাজটা এভাবে করতে পারবো কি না, এই কাজটা যদি এভাবে করা যায়। তো দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি যদিও কথাটা সংগঠনের জন্য বললেন, আমরা আমাদের পরিবারের জন্য
পরিবারের মধ্যে
যে যেখানে আছে সেখানে আমরা নিয়ে নিই, তিনি বলেন যে যদি আপনার দায়িত্বে যারা আছে, আপনার আন্ডারে যারা আছে, তারা আপনার সাথে কথা বলতে ভয় পাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনাকে কী হতে হবে,
নরম হতে হবে।
আপনার মধ্যে এমন কিছু আছে, এমন কিছু কঠোরতা স্বভাব আছে যে কারণে ভয় পাচ্ছে, তা আপনি নিজেকে কী করেন।
আর এটা যদি আমরা পরিবার ফ্যামিলি লেভেলে দেখি ফ্যামিলির ক্ষতি হয়, যদি সমাজ লেভেলে দেখি সমাজ লেভেলে ক্ষতি হয়, কারণ একটা দূরত্ব থাকে কর্মচারী বা অধীনস্থ আরো উপ-অধীনস্থ যে আছে, ওপেন ডিসকাস যদি করতে না পারে তাহলে যে সমস্যাগুলো এগুলো কিন্তু সলভ হয় না।
সন্তান, অনেক সন্তান ভয় পায় যে আমি যে বাবাকে বলি তো বাবা আমাকে কী না বলে দেয়,
আবার ভুল করলে কিন্তু পরবর্তীতে এটা দেখা যায় যে বললো না কিন্তু পরবর্তীতে একটা একটা ক্ষতির সম্ভাবনা থাকতে
পারে। তো যদি আবার কিছু সন্তান এমন আছে যে সে যত বড় পেরেশানি হোক যে আমি আমার বাবাকে বললে
সমাধান পাবো,
সমাধান পেয়ে যাবে, তো বাবা দুই ধরনের হয়ে থাকে।
তো এভাবে প্রত্যেকটা দিক আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো উত্তম চরিত্রের, উত্তম ফয়সালার মতো উত্তম ফয়সালাকারী বানিয়ে দিক। আমাদের সাথে কামরুল ইসলাম মাদানী ভাই আছেন, তার থেকে কিছু মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে আসুন দর্শকবৃন্দ, আপনাদের কাছ থেকে কিছু কল শুনে নিই। জি, কল শুনিয়ে দিন আমাদেরকে। মাশা আল্লাহ, আপনি কালাম শুনতে চেয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। ইনশাআল্লাহ তাআলা ইব্রাহিম ভাই নোট করে নিচ্ছে, চেষ্টা করব শোনানোর জন্য। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ শরীফ। আজকের মাদানী চ্যানেলের অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান, যা দেখে অনেক খুশি হলাম, অনেক কিছু জানতে পারলাম। আমার জন্য দোয়া করবেন যাতে আমরা এই প্রোগ্রাম দেখতে পারি এবং যা শিখি তারপর আমল করতে পারি।
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাআলা নিজে মাদানী চ্যানেল দেখব এবং অপরকে দেখার জন্য উৎসাহিত করব, দাওয়াত দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল।
আমি বগুড়া শেরপুর গাড়ি রোড থেকে বলছিলাম, মোহাম্মদ আবু গাশের। আমি একটি গজল শুনতে চাই, হাসবি রাব্বি জাল্লাল্লাহ।
জি, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব হাসবি রাব্বি জাল্লাল্লাহ এই কালামটি শ্রবণ করানোর জন্য। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন। পরবর্তী কল।
নারায়ণগঞ্জ বন্দর থেকে। আপনাদের মাদানী চ্যানেলটি অনেক ভালো লাগে, সব সময় দেখি, আমাদের পরিবারের সময় দেখি। আমার জন্য, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।
দোয়া করি। আল্লাহ তালা আপনাকে, আপনার পরিবার সহ দর্শকবৃন্দ যারাই আছে সবাইকে আল্লাহ তালা কবুল করুক। আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার ইবাদতের মধ্যে মশগুল থাকা, আল্লাহ তালার জিকির আজকারের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে মশগুল রাখুক। দোয়া করি সুস্থ সবলভাবে যেন আল্লাহ তালা ইবাদত করতে পারি। পরবর্তী কল।
আমি ঢাকা থেকে বলছি।
জি, মাটির ঘর, মাটির বাড়ি, মাটি হবে বিছানা, আপনি এই কালামটি শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আরেকটি কল নিব। জি,
আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে মুসলমানদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে এবং মাদানী চ্যানেলের সকল শ্রোতাদেরকে আন্তরিক শুভেচ্ছা।
জি, আপনাকেও শুভেচ্ছা, পাশাপাশি আপনি আমাদেরকে হাসালা উৎসাহ দিয়েছেন যে খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে মাদানী চ্যানেলের মধ্যে। চেষ্টা করা হয় আমাদের দৈনন্দিন প্রয়োজনে, আমাদের ব্যক্তিগত জীবনে বা আমাদের দৈনন্দিন লাইফের মধ্যে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সেই বিষয়গুলো ডিসকাস করার জন্য, যেন আমরা কুরআন হাদিসের আলোকে আমাদের বুজুর্গানের দিনের বাণীর মাধ্যমে আমরা সেগুলো শিখতে পারি, জানতে পারি এবং নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক। যাব আমাদের কামরুল ইসলাম মাদানী ভাইয়ের কাছে। আজকের বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ টপিক হয়েছে, অনেক দেরিতে আপনার কাছে আসলাম। আজকের বিষয়ে কিছু মাদানী ফুল যদি দিতেন।
প্রত্যেক সাহাবাই কালাম হচ্ছে সত্যের মাপকাঠি।
জি,
যদি তাদেরকে অনুসরণ করা হয় তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। এখন যদি আমরা দেখি, যদি কোনো ব্যক্তি জীবন তাদেরকে ফলো করে তাহলে সেই ব্যক্তি হেদায়েতপূর্ণ, যদি কোনো সমাজ জীবন তাদেরকে ফলো করে তাহলে এই সমাজ হবে শ্রেষ্ঠ সমাজ। তেমনিভাবে তাদের কায়েম করা ইনসাফ, তাদের কায়েম করা বিচার ব্যবস্থা, তারা যে নিজাম তৈরি করে দিয়েছেন, যদি কোনো রাষ্ট্র, কোনো সমাজ সেই নিজাম অনুসরণ করে তাহলে সেই রাষ্ট্র হবে সেরা রাষ্ট্র। আজকে যদি আমরা দেখি রাষ্ট্রের মধ্যে অবাধ্যতা, রাষ্ট্রের মধ্যে অবিচার, রাষ্ট্রের মধ্যে মারামারি, হানাহানি, সব কিছুর মূল হচ্ছে আমাদের যাদেরকে ফলো করি তাদের পথ থেকে যখন দূরে সরে যায়, সেই ফলস্রোত আমাদের এই অনৈতিক আমাদের মধ্যে দেখা যায়। যদি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি আমরা শুনি, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ব্যাপারে ইরশাদ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্যকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামারে এবং দিলের মধ্যে রেখে দিয়েছেন।
অর্থাৎ
তিনি যেটা রায় করেন তিনটা সত্য অনুসারে করেন, তিনি যেটা রায় করেন সেটাই সত্য হয়ে থাকেন, এবং তিনি কেমন ইনসাফের সাথে বিচার করেন। আপনি যদি দেখেন আজকে যারা দুনিয়ার ক্ষমতায় আসনে সমাসীন রয়েছে, তারা যদি তিনার এই জীবনী থেকে একটু শিক্ষা গ্রহণ করে, তিনার কেমন ফয়সালা রয়েছিল, তো একজন গভর্নর ছিলেন সাহাবি, তো তিনার একজন ছেলে ছিলেন, তো তিনার ছেলে একটি প্রতিযোগিতার মধ্যে এক ইহুদির সাথে ঘোড়া দৌড় দিয়েছে, তো এটার মধ্যে তিনার ছেলে হেরে গিয়েছে। হেরে যাওয়ার পর রাগের মাথায় ওই ইহুদি যুবককে একটি চাবুক মারে, তো যখন চাবুক মারলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সে ছেলে কাঁদতে কাঁদতে এসে বিচার দিল, ইয়া সাইয়েদি, যিনি গভর্নর ছিলেন তিনার ছেলে এই কারণে আমাকে চাবুক মেরেছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, তিনাকেও ডাকালেন, বললেন তিনার বাবাকেও ডাকালেন, ডাকিয়ে চাবুক তার হাতে দিয়ে বললেন, যে তোমাকে মেরেছে তাকেও মারো এবং তিনার যে বাবা রয়েছে তুমি চাইলে তাকেও মারো, কারণ তার শিক্ষা তার ক্ষমতার কারণে তার ছেলে অপব্যবহার করে সেটার হক দেখিয়েছে।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
তো এর থেকে বোঝা যায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফ। আরও যদি দেখি মাশহুর যে ঘটনা রয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে ইহুদি এবং মুসলমান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার নিয়ে এসেছিলেন, তারা যে মুনাফিক ছিল মুসলমান, সে তার হকে যখন বিচার পড়েনি, ইহুদির পক্ষে যখন বিচার চলে আসলো, তখন সে কী করলো, বিচার না মেনে বললো উমরের কাছে যাব। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, বিচার কী করলেন, তরবারি এনে তিনাকে হত্যা করে দিলেন। আচ্ছা, এরপরে কী হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে একটা গণ্ডগোল লেগে গেল, হট্টগোল লেগে গেল যে উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানকে হত্যা করে ফেলেছেন। যখন এরকম হচ্ছে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের আয়াত নাজিল করে দিয়েছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা যে ফয়সালা করেছেন সেটা কীভাবে করেছেন, যে ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, এ হাবিব, সে ব্যক্তি মুমিনই হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের মোয়ামালার মধ্যে আপনাকে হাকিম না মানাবে। তো বুঝা যাচ্ছে রসুলকে যদি কেউ হাকিম না বানিয়ে যদি অন্য কারোর দিকে, সেটাও কুফরি, আর যে ইসলাম থেকে কুফরি করে বেড়ে যায় তাদের কতল করার
একটা বিষয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার চিন্তাভাবনা কি, যার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা বুঝে আসে না ওই ব্যক্তিকে আমার বুঝে আসে না।
উমর রাদিয়াল্লাহু তাআলার এই যে বিচার ব্যবস্থা, যেটা আমরা প্রথম যে ছয়টি আমরা শুনলাম, এর মধ্যে একটা হচ্ছে যে পক্ষপাতিত্ব না করা,
না করা,
অর্থাৎ কোরআন সুন্নাকে যারা মানবে, সে আপনার হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা গভর্নরের ছেলে ঘটনা আমরা শুনলাম, তো সেখানে তিনি চাইলে আপনার ব্যক্তি বিশেষে তিনি বিচার করতে পারতেন,
গভর্নর যেহেতু
গভর্নরের ছেলে। আচ্ছা, এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান প্রকাশ্যে কোনো একটি অপরাধ করলেন আর তিনি প্রকাশ্যে এটা শাস্তি প্রদান করলেন
আল্লাহু আকবার নিজের ছেলে,
নিজের ছেলেকে। এখন দেখেন ওটা খুব প্রসিদ্ধ ঘটনা, লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। যদি ইসলাম যদি পক্ষপাতিত্ব করার যে বিধান থাকতো, তাহলে সেদিন হযরতে আমর বিন আসের সন্তান তিনি বেঁচে যেতেন,
বেঁচে যেতেন।
আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে কখনো মানুষের সামনে, কেন প্রকাশ্য অপরাধের বিচার প্রকাশ্য,
প্রকাশ্য
এটা ইসলামের কানুন, যদি কেউ প্রকাশ্য গুনাহ করে সে প্রকাশ্য তওবা করবে। এখন এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে রায়টা, তিনি ইসলামের মধ্যে ওনার শাসন আমলে তিনি এটাকে এমনভাবে তিনি নিয়েছেন যে কোনো কোরআন সুন্নাকে বাদ দিয়ে কোনো ব্যক্তির দিকে তাকিয়ে কোনো প্রকারে বিচার করা যাবে
না।
আচ্ছা, যদি করা হতো সোহেল ভাই, যদি সাহাবায়ে কেরাম থেকে শুরু করে ইসলামী যারা ক্ষমতাশীল যারা ছিলেন তারা যদি এটাকে প্রাধান্য দিতেন, তাহলে কিন্তু কখনো ন্যায় ইনসাফ কিন্তু প্রতিষ্ঠিত হতো না। আজকে সোহেল ভাই, যদি আল্লাহ পাকের দয়া যদি আমাদের প্রতি হয়, আমরা যদি শুধু এটাকে যদি আমরা কী করি,
আঁকড়ে ধরি,
আঁকড়িয়ে যদি ধরতে পারে, যে আঁকড়িয়ে ধরতে পারি, যদি কোনো ব্যক্তি যদি জানতে পারে যে কোনো একজন ক্ষমতাশীল ব্যক্তি সে তার দলের লোককে অথবা তার সাথের লোককে যার ক্ষমতাবান হওয়ার পরও তার অপরাধের জন্য তার বিচার করেছে।
জি,
যদি এমন যদি লোক যদি আজকে সমাজে যদি পাওয়া যায়, বলেন মানুষ কি তার পাশে আসবে কি না?
অবশ্যই আসবে।
আসবে কেন? যে সে ইসলামের যে বিধানটা, ইসলামের যে কানুনটা, সেটাকে কি দিয়েছে? সেটাকে প্রাধান্য দিয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামদের মধ্যে আপনার যদি দেখা হয় যে দশ বছর শাসন আমলের এর ব্যবস্থাপনার মধ্যে পৃথিবীর প্রায় 10 থেকে 12টা রাজ্য যেগুলা আপনার মুসলমানদের আওতার মধ্যে এসেছে, আপনার অনেকগুলা ইরাক থেকে শুরু করে একবারে সেই ফিলিস্তিন থেকে শুরু করে যতগুলো রাষ্ট্র আজকে আমরা যেগুলোকে ইসলামী রাষ্ট্র হিসাবে আমরা এখন চিনি, যে এটা ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, অর্থাৎ আরব থেকে শুরু করে আরবের আশেপাশে প্রায় 10 থেকে 12টা রাজ্য, যে রাজ্যগুলো ইসলামের মধ্যে প্রবেশ, ইসলামী রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে যা ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। এর মধ্যে শুধু আমি একটা গুরুত্বপূর্ণ যেই রাজ্য ফিলিস্তিনের ব্যাপারে, যে মুসলমানদের আউয়াল যে প্রথম কিবলা ছিল, ওই রাজ্য যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আপনার সম্পূর্ণ যখন মুসলমানের আওতার মধ্যে চলে আসলো, এখন সেখানকার যেই ব্যবস্থাপনার ধনমান্ডা যা কিছু রাজ্যের রয়েছে, এর সাবি, এর সাবি আসবে কার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রাথমিকভাবে 3 থেকে 4 জন সাহাবা ইকরামকে সেখানে পাঠিয়ে দিলেন। তো সেখানকার একজন ফাদরি যিনি দায়িত্ব ছিলেন, তিনি বলেন যে না, তাদেরকে দেওয়া হবে না, তোমাদেরকে দেওয়া হবে না, আমরা ওই ব্যক্তির হাতে এই ধনমান্ডারের চাবি উঠিয়ে দেব যার আলোচনা তাওরাতের মধ্যে এসেছে, যার গুণ তাওরাতের মধ্যে। কোন গুণ? আসুন, সে গুণটা আল্লাহ তাবারক তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা ওনার যে খাদিম ছিল, সে খাদিমকে নিয়ে তিনি কি করলেন? সফর শুরু করলেন। আর এমন সফর ওলামা ইকরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলোচনা করেন, তো এই আলোচনাটা কিন্তু চলে আসে যে ওনার ন্যায় এবং নীতি কেমন ছিল। অর্থাৎ সেখান থেকে ওনারা ওই রাজ্য পর্যন্ত সেখানে যাবে, কিন্তু নিয়ম ছিল যে কিছুক্ষণ ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজা তিনি উপরে থাকবেন, আর হযরত আবু উবাইদা তিনি কি করবেন? রশি ধরে পায়ে হাঁটবে। আর আবার কিছুক্ষণ আবু উবাইদা তিনি কি করবেন? তিনি উপরে থাকবেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করবেন? দেখেন, ইনসাফ, দেখেন যে ইনসাফ কাহাকে বলে, ইনসাফ কত প্রকার, ইনসাফ কেমন হতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা শিখাচ্ছে। দেখেন, যদি এই জিনিসটাও যদি বর্তমান পৃথিবীতে যদি এটা কায়েম হয়ে যায়, তাহলে এই পৃথিবীটার যোগটা হয়ে যাবে সেই স্বর্ণযোগের মতো হয়ে যাবে। যখন কাছাকাছি পৌঁছবে, কাছাকাছি যখন পৌঁছবে, সেখানে উপস্থিত হওয়ার ফালাটা যখন চলে আসলো উপরে বসার কার? হযরত আবু উবাইদা,
গোলাম, যিনি
গোলামের, তিনি অস্বীকৃতি জানাচ্ছে। তিনি বলে এখন আমরা সে রাজ্যে
প্রবেশ করব, আপনাকে তো হওয়া দরকার,
আপনাকে হওয়া দরকার। তিনি কি জবাব দিলেন? তিনি জবাব দিলেন, হে আবু উবাইদা, আমরা ছিলাম অসম্মানিত, আমাদের কোনো ইজ্জত ছিল না, আমাদের কোনো সম্মান ছিল না, আমাদের এই ইজ্জত আমাদেরকে সম্মান দিয়েছে ইসলাম।
সুবহানাল্লাহ,
আমরা ওই গোত্রের মানুষ ছিলাম, আমরা ওই লেভেলের মানুষ ছিলাম, আমাদের ইজ্জত বলতে, আমাদের সম্মান বলতে কিছুই ছিল না, তো এই ইসলাম আমাদেরকে সম্মান শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদেরকে ইজ্জত শিক্ষা দিয়েছে। তিনি কি বলেন জানেন? তিনি বলেন, যদি হে আবু উবাইদা, এই মুহূর্তে তোমার স্থলে যদি কেউ থাকতো, তাহলে আমি তাকে উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত একটা শিক্ষার ব্যবস্থা করতাম। শুধু তার সম্মানে তিনি কিছু বলেন নাই, আবু উবাইদাকে বলেন যে তোমার স্থানে যদি কেউ থাকতো তাহলে আমি কিছু বলতাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাই শিক্ষা দিচ্ছে যে তোমার সাথে আমার সাথে যেটা হচ্ছে এটা হলো ইসলামী শিক্ষা।
সুবহানাল্লাহ,
এটা ইসলামী শিক্ষা। আচ্ছা, এর শিক্ষার ফলাফল কী, রেজাল্ট কী? এর শিক্ষার ফলাফল, রেজাল্ট হচ্ছে যখন আপনার সে ফিলিস্তিনের সে রাজ্যে যারা দায়িত্বশীল ছিল, তারা যখন দেখলেন রাজা হচ্ছে নিচে আর প্রজা হচ্ছে উপরে, আর ওনারা বলেন যে তাওরাতের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গুণটা লেখা ছিল, আমরা এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে আমরা চাবি কি করলাম, হস্তান্তর করলাম। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে চাবি হস্তান্তর করলেন, তিনি সাথে সাথে তিনি সিজদায়ে শুকর কি করলেন,
আদায় করলেন,
সেখানে সিজদায়ে শুকর আদায় করলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আমরা ন্যায় এবং ইনসাফ, ন্যায় এবং ইনসাফের যদি বিষয়টাকে যদি আমরা দেখি, আমাদের সমাজের মধ্যে যারা সোহেল ভাই ঘরে যারা কাজ করে,
জি,
অথবা দোকানে যারা কাজ করে, অথবা অফিসে যারা কাজ করে, অথবা যারা নিম্ন শ্রেণীর মানুষ যারা, তাদের প্রতি আমাদের দায়িত্ব, তাদের প্রতি আমাদের কর্তব্য কি কেমন হওয়া উচিত সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আমরা শিখতে পারি। আমরা তাদেরকে কেমন খাবার দিই, আমরা তাদেরকে কেমন পোশাক দিই, আমরা তাদের জন্য কেমন থাকার ব্যবস্থা করি, আমাদের এই যে আমাদের যে আকলটা, আমাদের ইনসাফটা,
জি,
আমাদের ইনসাফ, আমি আমার জন্য ইসলামের শিক্ষা কি সোহেল ভাই, যে ইসলামের শিক্ষা হচ্ছে যে তুমি নিজের জন্য যা পছন্দ করো তাও অপর মুসলমানের জন্য তা পছন্দ করো, এটার উপর বাস্তব আমলদার ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা।
সুবহানাল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি উটের উপরে, ঘোড়ার উপরে, তিনি সাওয়ার হাওয়াকে তিনি যেমন পছন্দ করেছেন, ওনার গোলামের জন্য সেটা কি করেছেন,
পছন্দ করেছে,
পছন্দ করেছে। এখন আমরা যারা দায়িত্বশীল, আমরা যারা ক্ষমতাশীল, যতক্ষণ পর্যন্ত আমাদের স্বভাবে, আমাদের চরিত্রে এই গুণ যতক্ষণ পর্যন্ত আসবে না, তো ততক্ষণ পর্যন্ত শান্তি কিভাবে পাবো আমরা।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কল এসেছিল, কলে কিছু কালামের কথা হয়েছিল, কি আমাদের কাছে কিছু কমেন্ট এসেছে। যেমন আমাদেরকে মেহেদী হাসান ভাই পঞ্চগড় থেকে কমেন্ট করেছেন, তিনি একটি নাচ শুনতে চান, ইয়া শাহে কারবালা। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন বিনতে মাহবুব চট্টগ্রাম কর্ণফুলী থেকে, তিনি দেখছেন, তিনি দোয়া চেয়েছেন তার ছেলের জন্য। এছাড়া আরও অনেকে আমাদের সাথে আছেন, দেখছেন অনুষ্ঠান। আল্লাহ তালা সবাইকে কবুল করুক। যাবো ইব্রাহিমের কাছে, যে কালামের অনুরোধ ছিল সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে যদি আমাদেরকে শুনিয়ে দিতেন, সময় কম। জি,
তৌবো তরে মুস্তফা ইসলাম পেলো এই ধরা, তৌবো তরে মুস্তফা ইসলাম পেলো এই ধরা, বললো ধর্ম কিনে
Shalom.
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আপনাদের অনুরোধিত কালাম শোনার চেষ্টা করলাম, আল্লাহ তাআলা কবুল করে নেক যাবো আমরা নূর হোসেন ভাইয়ের কাছে। সময়ও কম, সংক্ষিপ্ত সময়, কিছু শেষ মাদানী ফুল যদি দিয়ে দিতেন।
যে কেমন উত্তম ফয়সালাকারী ছিলেন এক সম্রাটের ব্যাপারে।
জি,
গাসানের সম্রাট যখন ইসলাম কবুল করলেন,
জি,
তখন সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেন। খুশি হওয়ার কারণ এটাও ছিল যে যে একজন সম্রাট যেহেতু ইসলাম গ্রহণ করেছেন, তো তার প্রজারাও কি ইসলাম কবুল করার গ্রহণ করার আশ্বাস দেখা যাচ্ছিল। যখন গাসসানের সম্রাট যখন পবিত্র খানায় কাবা এসেছেন, তাওয়াফ করছিলেন, তখন হঠাৎ পাশে এক বেদুইন ব্যক্তির এই সম্রাটের কাপড়ের মধ্যে পা পড়ে গিয়েছিল। তখন ওই সম্রাট রাগান্বিত হয়ে গেলেন। তখন ওই রাগান্বিত হয়ে ওই বেদুইন ব্যক্তিকে থাপ্পড় মেরে দিলেন,
প্রহার করলেন।
আল্লাহ আল্লাহ! তো থাপ্পড় মারার বদলতে ওই বেদুইন ব্যক্তির দাঁত পড়ে গিয়েছিল। তখন ওই বেদুইন ব্যক্তি সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই বিষয়টি উপস্থাপন করলেন। তখন সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এখানে কি ফয়সালা করলেন, আল্লাহু আকবার, দেখেন কোথায় বেদুইন ব্যক্তি আর একজন বাদশাহ, একটা গাসসানের সম্রাট তিনি। তো সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদুইন ব্যক্তিকে বললেন যে তুমি কিসাস অর্থাৎ প্রতিশোধ নিতে পারো।
জি,
তখন এ কথা শুনে এই সম্রাট, যে গাসসানের সম্রাট ছিলেন, তিনি অবাক হয়ে গেলেন যে বিষয়টি, যে বেদুইন ব্যক্তি আমার উপর প্রতিশোধ নেবে, এ বিষয়টি তিনি মেনে নিতে কষ্ট হচ্ছিল। তখন তিনি অসন্তুষ্ট হয়ে বলল, ঠিক আছে তাহলে যে একজন সাধারণ মানুষ আমার উপর প্রাধান্য পাচ্ছে, তো এটার জন্য আমি একদিন সময় নিতে চাচ্ছি এই প্রতিশোধের ব্যাপারে। তখন ওই বাদশাহ কী করলেন, একদিন সময় নিতে গিয়ে তিনি ওই দিন পালিয়ে গেলেন। এখন পালিয়ে গেলেন তো এখানে হয়তোবা সাময়িকভাবে পালিয়ে তো গেলেন, আবার সাথে সাথে সে মুরতাদও হয়ে গেলেন, মাযাল্লাহ, ইসলাম থেকে সে বের হয়ে গেলেন।
জি,
তো এতে হয়তোবা ইসলামের কোনো ক্ষতি হয়নি যে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই বাদশাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট যদি এখানে সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা যদি স্বজন প্রীতি থাকত, তাহলে আল্লাহ আল্লাহ, তাহলে সেখানে ইসলাম মূলত
আসলে আমাদের সাহাবায়ে কিরাম আমাদেরকে কিন্তু এই বিষয়টাই শিক্ষা দিয়েছেন যে স্বজন প্রীতি বা পক্ষপাতিত্ব না করে ইসলাম আমাদেরকে এই দিক নির্দেশনা দেয় যে যে সঠিক বিচার পাওয়ার যোগ্য তাকে সঠিকভাবে দিয়েছে আল্লাহ তাআলা কবুল করুক। জি
জি,
ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে সে বিচারের, সে তার
ন্যায়
যে হক,
হক
ন্যায় বিচার সে সেটা পাবে
পাবে।
আর সর্বশেষ আমি একটি কথা বলবো
যে
আপনার যদি কোনো ব্যক্তি আপনার কোরআন সুন্নাহ মোতাবেক সঠিক ফয়সালা করে 1400 বছর পরেও তার আলোচনা, তার সে প্রশংসা চলতে থাকবে, আর যদি কেউ অন্যায় করে থাকে, জুলুম করে থাকে, তারও কিন্তু আলোচনা থাকে, কিন্তু একজন জালিম হিসাবে, যেমন 61 হিজরিতে কারবালার ময়দানে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি যে জুলুম করেছে, যে অবিচার করেছে, যে অন্যায় করেছে, সঠিক ফয়সালার পরিবর্তে ভুল সিদ্ধান্ত যে নিয়েছে, তারও কিন্তু আলোচনা
হয়,
সমাজ হয়, কিন্তু কীভাবে হয়, একজন জালিম ইয়াজিদ বদবক একজন দুঃচরিত্র হিসাবে তার আলোচনা হয়। আলোচনা দুইভাবে হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আলোচনা খুব শানশৌকতের সাথে হচ্ছে, তাই আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু করার সেই তৌফিক দিক, যাতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও যত মানুষ আমাদেরকে ভালোভাবে স্মরণ করে।
আসলে মানুষের কর্মটাই থেকে যায়, তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন কর্ম করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা কবুল করুক। শুকরিয়া আদায় করছি মোবাইলে দাওয়াত ইসলাম যারা আমাদেরকে সময় দিয়েছেন, পাশাপাশি দর্শকবৃন্দ আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি, আপনার অনুষ্ঠান দেখছেন, ইলমেদিন শিখছেন। সময় সংক্ষিপ্ত আমরা সালাতু সালামের মাধ্যমে বিদায় নিব, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবারই একই সময় দেখা হবে, অনেকটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা সালাতু সালামের মাধ্যমে অনুষ্ঠান শেষ করি। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
রহমত পূর্ণ হক প্রভা তামার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।